এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي.
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম খুজিস্তানের ঐতিহাসিক শহর সুশের দিকে। সেখানকার একজন নবীর মাজারেও গিয়েছিলাম আমরা। এই নবী ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। বনি ইসরায়েলের একজন নবী ছিলেন তিনি। সাদা রঙের কৌণিক একটি গম্বুজ দেখেছি মাজার স্থাপনাটির উপর। ভেতরে সবুজ বাতি আর আয়নার কারুকাজে অন্যরকম আলোময় যে পরিবেশ আমরা দেখেছি তা ছিল এক কথায় অনন্য এবং পবিত্র। বলা হয়ে থাকে যে হযরত দাউদ আলাইহিসালামের বংশের নবী ছিলেন তিনি। কিভাবে এসেছিলেন তিনি?
হ্যাঁ, সে কথাও বলেছি। ব্যাবিলনের বাদশাহ তাকে গ্রেফতার করে এই শহরে নিয়ে এসেছিল। পরবর্তীকালে দানিয়েল আলাইহিসসালাম বাদশাহর একটা স্বপ্নের ব্যাখ্যা করার মাধ্যমে তার নবুয়তের সত্যতা প্রমাণ করেছিল। তিনি এই শহরেই মৃত্যুবরণ করেন। মুসলমানদের বাইরেও ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন হযরত দানিয়েল আলাইহিসসালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এই শহরে ভিড় জমায়। ইরানের আরেকটি নামকরা প্রদেশের নাম কোহগিলুয়ে ও বুয়ের আহমদ। এই শহরে রয়েছে বিখ্যাত লোর জনগোষ্ঠীর বসবাস। ইরানের একটি প্রাচীন গোত্র হল এই লোররা। যাই হোক, কোহগিলুয়ে ও বুয়ের আহমদ প্রদেশের দর্শনীয় কিছু নিদর্শন নিয়ে আমরা আজকের আসরে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
কোহগিলুয়ে ও বুয়ের আহমদ প্রদেশের কেন্দ্রীয় শহর ইয়াসুজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাদর সম্ভাষণমূলক এই সৌজন্য বাক্যটি লেখা রয়েছে বিশাল সাইনবোর্ডে। যে কোনো দিক থেকে ইয়াসুজ শহরে প্রবেশের মুখে এই সুন্দর সাইনবোর্ড ভ্রমণকারীর নজরে পড়বে। স্বপ্নিল শহর ইয়াসুজ সফরের সূচনা এখান থেকেই। এই শহরটির বিশেষত্ব হল প্রাকৃতিক সৌন্দর্য। বিদেশি ভ্রমণকারীদের আকৃষ্ট করার মতো বহু প্রাকৃতিক নিদর্শন এই শহরে বিদ্যমান। ইয়াসুজ শহরটি ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোহগিলুয়ে ও বুয়ের আহমদের কেন্দ্রীয় শহর, সে কথা একটু আগেই বলেছি আপনাদের। এখানকার লোকজন প্রাচীন লোর সম্প্রদায়ের। ইরানের প্রাচীন জনগোষ্ঠীর একটি হল লোর। প্রাচীনকাল থেকেই তারা এই ইয়াসুজ শহরে বসবাস করে আসছে।
এই শহর প্রতিষ্ঠার আগে এখানে তেল খসরু নামে একটি প্রাচীন শহর ছিল। বুয়ের আহমদের খানদের প্রবেশের আগে শহরটি অন্তত 2000 বছরের প্রাচীন ঐতিহ্য লালন করছিল, কিন্তু বর্তমানে কয়েকটি টিলা আর একটি গ্রাম ছাড়া প্রাচীন সেই শহরের আর কোনো নিদর্শন চোখে পড়ে না। ইয়াসুজ শহরটি একটি নদীর তীরে অবস্থিত। নদীটির নাম বাশার। এই নদীটি কয়েকটি প্রদেশ অতিক্রম করে শেষ পর্যন্ত পারস্য উপসাগরের বুকে গিয়ে মিশেছে। ইয়াসুজ শহরটি ঠান্ডাপ্রবণ এলাকায় পড়েছে, সুতরাং এখানকার আবহাওয়া যে নাতিশীতোষ্ণ সেটা তো বলারই অপেক্ষা রাখে না। এখানে বৃষ্টির পাশাপাশি প্রচুর বরফ পড়ে, সেসব বরফ পাহাড়ের উচ্চতায় জমে থেকে এলাকার সারা বছরের পানির চাহিদা মেটায়। একটি মিউজিক বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই।
ইয়াসুজের আরেকটি নাম পাওয়া যায়, তা হল ইয়াসিজ। এর অর্থ হল ফুল রোপণের উপযোগী ভূমি। এর বাইরেও এখানে রয়েছে বহু ঝর্ণা, ছোট বড় অনেক নদী, শাখা নদী এবং চমৎকার কিছু প্রণালী। এসবের মধ্যে ঝর্ণাগুলো খুবই আকর্ষণীয় ভ্রমণকারীদের জন্য। মূল শহরের উত্তর দিকে ফরেস্ট পার্ক ঝর্ণা আছে। জাগ্রোস পর্বতমালা থেকে বয়ে আসা ঝর্ণার পানি প্রায় 10 মিটার উচ্চতা থেকে পতিত হয়ে নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করেছে। সেই ঝর্ণার পানি সাপের মতো এঁকে বেঁকে ফলের বাগান, সবুজ প্রান্তর এবং বিচিত্র রঙের ফুলের বাগানকে সতেজতা দিয়েছে। দূর থেকে এগুলো দেখলে যে কোনো রসিক ভ্রমণকারীর মনই মুহূর্তে আকৃষ্ট হয়ে পড়বে।
ইয়াসুজ শহর বেড়াতে গেলে ভ্রমণকারীরা এই দৃশ্য উপভোগ করতে ভোলেন না, কেননা এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে গেলে মনটা অজান্তেই হারিয়ে যেতে বাধ্য নান্দনিক ভুবনে। আর কর্তৃপক্ষ ভ্রমণকারীদের সুবিধার্থে এর পাশেই গড়ে তুলেছে চমৎকার অবকাশ যাপন কেন্দ্র। বিচিত্র ফল, ফুল আর উদ্ভিদের মাঝে গড়ে ওঠা ওই অবকাশ যাপন কেন্দ্র পুরো পরিবেশটাকেই বহুগুণ হৃদয়গ্রাহ্য ও উপভোগ্য করে তুলেছে। বিভিন্ন রকমের খেলাধুলার মাঠ রয়েছে এর ভেতর। অবসরে বসে গল্প করা আর চা পানের সুবিধার্থে তৈরি করা হয়েছে ছোট ছোট নিকুঞ্জ। বসে বসেও উপভোগ করতে পারা যায় সেদিকটি লক্ষ্য রেখে সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পের প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। তো আবারও একটু বিরতি নিচ্ছি, মিউজিকের পর শীঘ্রই ফিরছি, সঙ্গেই থাকুন।
ইয়াসুজ মহাসড়ক ধরে 26 কিলোমিটার দূরে দাস্ত রোম নামে সবুজ একটি গ্রাম পড়বে। ওই গ্রাম পেরিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে গেলে পড়ে চমৎকার একটি জায়গা, সেখানেও ঝর্ণা আছে। তবে এই এলাকাটি উষ্ণতা প্রবণ, হালকা গরমে ওই ঝর্ণাবাহিত শীতলতা যে কোনো পর্যটককেই দেবে দুর্দণ্ড প্রশান্তির অবসর। এখানেই রয়েছে একটি প্রণালী, প্রণালীটির নাম তমরাদি। বলা হয়ে থাকে তমরাদি প্রণালীর ঝর্ণাগুলো ইরানের মধ্যে সবচেয়ে সুন্দর ঝর্ণা। চারটি ঝর্ণা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন হিসেবে পরিগণিত। ঝর্ণাগুলো 8 মিটার থেকে 15 মিটার পর্যন্ত উচ্চতা থেকে পতিত হয়। অবশ্য এখানে 50 মিটার উঁচু ঝর্ণাও রয়েছে। তবে পর্যটকদের পক্ষে অত উচ্চতায় গিয়ে ঝর্ণা উপভোগ করাটা খুব একটা সহজসাধ্য নয়, তাই দূর থেকে দেখেই ভরে নিতে হয় মন।
ঝর্ণাগুলোর বাইরে এই এলাকার অন্যান্য দর্শনীয় ও উপভোগ্য প্রাকৃতিক নিদর্শনের মধ্যে রয়েছে জলগুহা। এসব জলগুহার ভেতরে বাস করে আবাবিলের মতো এক ধরনের পাখি, ইংরেজিতে সোয়ালো বলে এগুলোকে। গুহার ভেতরেই এরা বাসা বানায়, সুতরাং ওদের আনাগোনায় সবসময় কলকোলাহলে মুখরিত থাকে গুহাদার। এই গুহার পাশেই আবার ছোট ছোট পানির চৌবাচ্চা রয়েছে অনেক, সুতরাং প্রাকৃতিক এই দৃশ্যটি কেমন হতে পারে তা ভাবতেই আপনার মনে জেগে উঠবে শিল্পীর আঁকা ছবির এক নান্দনিক সৌন্দর্য। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের অংশগ্রহণ যথারীতি কামনা করছি।
بسم الله الرحمن الرحيم إنها এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্ব। আশা করি ভালো আছেন সবাই। আজকের পর্বে আমরা সূরা বাকারার 268 থেকে 272 আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 268 ও 269 নম্বর আয়াতে বলেছেন,
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ يُؤْتِي الْحِكْمَةَ مَن يَشَاءُ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ।
দান খয়রাতের সময় শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং লোভ ও কৃপণতার মতো বিভিন্ন জঘন্য কাজে উৎসাহ দেয়, কিন্তু আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ প্রশস্ত মহা জ্ঞানী, তিনি যাকে ইচ্ছা জ্ঞান বা প্রজ্ঞা দান করেন এবং যাকেই তিনি প্রজ্ঞা দেন সে নিশ্চিতভাবে প্রচুর কল্যাণ লাভ করে। জ্ঞানীরা ছাড়া কেউই উপদেশ গ্রহণ করে না।
শয়তান ও শয়তানের বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা বিভিন্ন উপায়ে দান খয়রাত ও অন্যকে সাহায্য করা থেকে মানুষকে বিরত রাখে। শয়তান এই কুমন্ত্রণা দেয় যে তোমার নিজেরই তো অর্থ সম্পদের দরকার হবে, আবার কখনো এ কুমন্ত্রণা দেয় যে কেন তুমি কষ্ট করছো বা কেন তাকে সাহায্য করছো, যদি আল্লাহ চাইতেন তাহলে সে দরিদ্র ও অভাবী হতো না। এ জাতীয় স্বভাবের লোকেরা অন্যদেরকে দান খয়রাত করতে নানাভাবে নিরুৎসাহিত করে এবং মানুষকে সম্পদ জমা করতে প্ররোচিত করে। একই সাথে তারা মানুষকে অভাব ও দারিদ্র্যের ভয় দেখায়। অথচ এ দুনিয়ায় আমাদের যতটুকু খোদার অনুগ্রহ দরকার তার চেয়ে বেশি অনুগ্রহ দরকার হবে বিচার দিবসে। এছাড়াও যারা আল্লাহর রাস্তায় গরিবদের দান খয়রাত করে আল্লাহ তাদের ভবিষ্যৎ কল্যাণের নিশ্চয়তা দিয়েছেন, অর্থাৎ তারা দারিদ্রের মোকাবেলায় বীমার সুবিধে পাবে। দুঃখজনক বিষয় হল অনেকেই এই কৌশলপূর্ণ দিকের প্রতি গুরুত্ব দেয় না এবং শয়তানের প্ররোচনার শিকার হয়। তারা শুধু অর্থ সম্পদকেই কল্যাণ বলে মনে করে, অথচ প্রকৃত কল্যাণ হল প্রজ্ঞা বা দূরদর্শিতার অধিকারী হওয়া এবং সঠিক পথ বাছাইয়ের ক্ষমতা লাভ করা। তাই প্রকৃত জ্ঞানীরা আল্লাহর ক্ষমার ওয়াদা সত্ত্বেও শয়তানের কুমন্ত্রণায় কান দেন না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, দারিদ্রের ভয়ে কৃপণতা করা উচিত নয়, কারণ শয়তানই দারিদ্রের ভয় দেখায় যাতে আমরা দান খয়রাত না করি। তাই আল্লাহর অনুগ্রহ স্মরণ করার মাধ্যমে দারিদ্রের ভয় মন থেকে দূর করতে হবে। দ্বিতীয়ত, সুস্থ বিবেকের অধিকারী ব্যক্তি শয়তানের প্রলোভন ও কুমন্ত্রণায় কান না দিয়ে আল্লাহর ওয়াদায় বিশ্বাস করে। ইসলামের দৃষ্টিতে সেই জ্ঞানী যে আল্লাহর অনুগত, যে নিজের খেয়াল খুশি তথা প্রবৃত্তি শয়তান ও খোদাবিরোধী লোকদের অনুসরণ করে তাকে প্রকৃত জ্ঞানী বলা যায় না। এরপর 270 ও 271 নম্বর আয়াতে বলা হয়েছে,
وَمَا أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ إِن تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
যা কিছু তোমরা দান করো বা মানত করো আল্লাহ তা জানেন, অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে ভালো, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও ভালো, এতে তোমাদের অনেক অকল্যাণ বা পাপ দূর হবে। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জানেন।
দান খয়রাতের পথে একটি বড় বাধা হল অধিকাংশ দাতা এটা চান যে দানের জন্য তার প্রশংসা করা হোক। তাই এই আয়াতে আল্লাহ বলছেন, তোমার ভালো কাজের দিকে কেউ লক্ষ্য করুক আর নাই করুক, কেউ কৃতজ্ঞতা না জানাক, কিন্তু আমি আল্লাহ তো তোমার ভালো কাজের সাক্ষী রইলাম এবং আমার কাছে তোমার কাজ লিপিবদ্ধ বা রেকর্ড হয়ে রইল। তবে কি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছো না? যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই দান করে থাকো তবে কেন মানুষের কাছে প্রতিদানের আশা করছো? তাই মানুষের জানা উচিত আল্লাহ তাদের সব কাজই দেখছেন এবং আল্লাহর সন্তুষ্টি হল সৎ কাজের মূল লক্ষ্য। কোরআনের ভাষায় দরিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি উদাসীনতা এক ধরনের জুলুম বা অন্যায়। জালিম লোকেরা বিচার দিবসে সব ধরনের সহযোগিতা থেকে বঞ্চিত হবে। দান করার ক্ষেত্রে যাকাতের মতো ফরজ বা অবশ্য পালনীয় দান প্রকাশ্যে করা ভালো, কিন্তু মুস্তাহাব বা ইচ্ছাধীন দান গোপনে করা ভালো। সম্ভবত এর যুক্তি হল ফরজ বা অবশ্য পালনীয় কাজ করা সবারই দায়িত্ব এবং এতে সাধারণত লোক দেখানোর প্রবণতা থাকে না এবং অন্যরা ফরজ আদায়ের ব্যাপারে সচেতন হয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহ আমাদের দানের খবর রাখেন, তাই সবচেয়ে ভালো সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে এবং দানের উদ্দেশ্য হতে হবে সবচেয়ে মহৎ, আর সবচেয়ে মহৎ উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। দ্বিতীয়ত, দান করতে হবে কখনো প্রকাশ্যে এবং কখনো গোপনে। প্রকাশ্য দানে অন্যরা দান করতে উৎসাহী হয়, আর গোপনে দানের মাধ্যমে অহংকার ও নিজেকে জাহির করা থেকে দূরে থাকা যায়। তৃতীয়ত, দান খয়রাত হল গুনাহ মাফ বা ক্ষমালাভের একটি মাধ্যম। তওবা ও ক্ষমালাভের জন্য অনেক সময় দান খয়রাত করা উচিত, যাতে আল্লাহ আমাদের গুনাহ বা পাপ ক্ষমা করে দেন। এরপর 272 নম্বর আয়াতে বলা হয়েছে,
لَيْسَ عَلَيْكَ هُدَاهُمْ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ।
হে নবী, তাদেরকে সৎ পথে আনার দায় আপনার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। যে মাল তোমরা ব্যয় করো তা নিজ উপকারার্থেই করো, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না। তোমরা যে অর্থ ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না।
বিভিন্ন তাফসিরের বর্ণনায় দেখা যায় মুসলমানরা দরিদ্র মুশরিকদের দান করার ব্যাপারে সন্দিহান ছিল। যখন তারা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামকে এ বিষয়ে প্রশ্ন করল তখন এ আয়াত নাজিল হয়। এ আয়াতে বলা হয়েছে জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া উচিত নয়, তাই প্রকৃত মুসলমানের সাহায্য পাবার জন্য মুসলমান হবার সার্টিফিকেট দেখাতে হয় না। আল্লাহ যেমন এ পৃথিবীতে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবাইকে জীবিকা ও অন্যান্য অনুগ্রহ দিয়ে থাকেন, তেমনি কোনো প্রকৃত মুসলমান অভাবী ও দরিদ্রকে সাহায্য করার ক্ষেত্রে কে মুসলমান ও কে অমুসলমান তা দেখেন না, কারণ সব মানুষই আল্লাহ সৃষ্টি বলে সাহায্য পাবার অধিকার রাখে। আর ইসলামের শত্রু নয় এমন দরিদ্র অমুসলিমদের সাহায্য করলেও বিচার দিবসে এর পূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইসলাম মানব প্রেমের ধর্ম ও মানব দরদি ধর্ম।
এ আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, ধর্মবিশ্বাস গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না, এমনকি নবীরাও কাউকে ধর্মগ্রহণে বাধ্য করতে পারেন না। দ্বিতীয়ত, ইসলাম মানব সেবার ধর্ম, কোনো অমুসলিমও দরিদ্র থাকুক ইসলাম তা চায় না। তৃতীয়ত, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তাহলে সে তার সৎ কাজের প্রতিদান পৃথিবীতে ও পরকালে অবশ্যই পাবে। তো শ্রোতাবন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনার শেষ ত্রাণকর্তার এ সপ্তাহ পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ
এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে কামনা করছি।
গত কয়েক পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজও আমরা দীর্ঘমেয়াদে ইমাম মাহদী আলাইহিসসালামের অদৃশ্য থাকা তথা গীবাতে কুবরা ও এর নানা কারণ বা যুক্তিগুলো সম্পর্কে কথা বলব। ইমাম মাহদীর স্বল্পকালীন অনুপস্থিতির মেয়াদ ছিল 69 বছর। তাঁর জন্মলগ্ন থেকে শুরু করে এই দীর্ঘ সময়েও তাঁর অনুপস্থিতি সহ নানা বিষয়ে জনগণের সন্দেহ দূর করেছেন ইমাম মাহদীর খাস প্রতিনিধি ও জনসংযোগের তত্ত্বাবধায়ক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সদস্য ছিলেন যোগ্য একদল আলেম। ইমাম মাহদীর স্বল্পকালীন মেয়াদের অনুপস্থিতিতে তাঁর 4 জন খাস প্রতিনিধি ছিলেন, কিন্তু দীর্ঘকালীন অনুপস্থিতির যুগ যা আজও অব্যাহত রয়েছে তাতে এ ধরনের কোনো খাস প্রতিনিধি ও জনসংযোগ নেটওয়ার্কও নেই। তাই এই বিশেষ যুগ থেকে ইসলামী আইন বিষয়ে বিশেষজ্ঞ ও খোদাভীরু সব আলেমে ইমাম মাহদীর প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের উপযুক্ত। ইমাম মাহদীর এই দুই ধরনের অনুপস্থিতির বিষয়ে হাদিসেও স্বীকৃত, কিন্তু তা সত্ত্বেও মুসলিম উম্মার মধ্যে নিয়ে বিভ্রান্তি রয়েছে। এমন বিভ্রান্তি সম্পর্কেও সতর্ক করে গেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তাঁর অনুপস্থিতি তথা মাহদীর অদৃশ্য থাকার সময় মানুষ এমন বিস্ময়ের ঘোরের মধ্যে থাকবে যে তারা ধর্ম থেকে বিচ্যুত হবে। মহানবীর আহলে বাইতের ধারার সদস্য ইমাম বাকির আল ইসলামও এ ধরনের বিভ্রান্তি সম্পর্কে বলেছেন, জনগণ বলবে যে মাহদী মরে গেছেন বা ধ্বংস হয়ে গেছেন এবং তিনি কোথায় গেছেন তা অজ্ঞাত। আর যারা মাহদীর ব্যাপারে আগ্রহী তারা বলবেন, কবে তিনি অভ্যুত্থান করবেন, তাঁর হাড়গুলো ক্ষয় হয়ে গেছে। এসব অবিশ্বাস্য বিভ্রান্তির সম্পর্কে মহানবী বলেছেন, যে কেউ আমার বংশধরদের মধ্য হতে কায়েম তথা মাহদীর অদৃশ্য থাকার বিষয়টিকে অস্বীকার করবে এবং এ অবস্থায় মারা যাবে, তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু তথা ইসলাম পূর্বযুগের জাহেল বা অজ্ঞ ব্যক্তিদের মৃত্যুর মতোই। মহানবীর আহলে বাইতের ধারার সদস্য ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, মহান আল্লাহ তাকে তথা মাহদীকে নিজের অদৃশ্য পর্দার অন্তরালে যতক্ষণ চাইবেন ততক্ষণ অদৃশ্য রাখবেন।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা। মহানবীর আহলে বাইতের ধারার সদস্য ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম তথা ইমাম মাহদির পিতা বলেছেন, সাবধান, মাহদির রয়েছে অদৃশ্যতা, আর এ নিয়ে অজ্ঞরা থাকবে বিস্ময়ে হতবাক, মিথ্যা মতাদর্শবাদীরা হবে ধ্বংস, এবং এ বিষয়ে সময়ে উল্লেখকারীরা বলবে মিথ্যা। এ হাদিস থেকে বোঝা যায় যারা দাবি করবেন যে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে অমুক তারিখে তারা মিথ্যাবাদী। ইমাম মাহদির আত্মপ্রকাশের সঠিক ও সুনির্দিষ্ট সময় কেবল মহান আল্লাহই জানেন। পুনরায় তাঁর আবির্ভাবের রয়েছে নানা নিশানা বা লক্ষণ। ইমাম বাকির আলাইহিসসালামও ইমাম মাহদির আত্মপ্রকাশের সুনির্দিষ্ট তারিখ উল্লেখকারীদের মিথ্যাবাদী বলে উল্লেখ করেছেন। স্বয়ং ইমাম মাহদি আলাইহিসসালাম বলেছেন, আমার আত্মপ্রকাশ মহান আল্লাহর হাতে। এ সম্পর্কে সময় নির্ধারণকারীরা মিথ্যাবাদী।
ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় না জানা বা সুনির্দিষ্ট না থাকার রয়েছে নানা কল্যাণ, যেমন সবসময়ই তাঁর আগমনের জন্য তৈরি থাকা বা তাঁর আগমনের ক্ষেত্র তৈরির চেষ্টা করা এবং তাঁর পুনর আবির্ভাব যথাসম্ভব ত্বরান্বিত করার জন্য দোয়া করার সুযোগ নেয়া। মনে করুন, যদি বলা হয় ইমাম মাহদি আরও 200 বছর পর আসবেন, তাহলে অনেকেই আশা ও উদ্দীপনা হারিয়ে ফেলবেন। অবশ্য দীর্ঘ সময়ের জন্য ইমাম মাহদির অদৃশ্য থাকার ঘটনা এবং তাঁর আবির্ভাবের সুনির্দিষ্ট সময় অজ্ঞত থাকার কারণেও অনেক মানুষ বর্তমান যুগে এ বিষয়ে উদ্দীপনা হারিয়ে ফেলেছেন ও বিভ্রান্ত হচ্ছেন। অথচ এ সংক্রান্ত প্রতিশ্রুতি মহান আল্লাহর এমন একটি পরীক্ষা যাতে কেউ কেউ পাশ করছেন ও কেউ কেউ ফেল করছেন।
ইমাম মাহদির আগমনের যদি একটি নির্দিষ্ট সময় ঘোষণার পরও কোনো কারণে বিলম্ব ঘটে, তাহলেও অনেক মানুষ আল্লাহর প্রতিশ্রুতির ব্যাপারে হতাশা ও বিভ্রান্তিতে ভুগবেন। বনি ইসরায়েলের ক্ষেত্রে এমনটি দেখা গেছে। মুসা নবী আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়েছিলেন মহান আল্লাহর বাণী গ্রহণ করতে। তিনি নিজ জাতিকে বলেছিলেন 30 দিন পর ফিরে আসবেন, কিন্তু মহান আল্লাহ মুসা নবীকে তুর পাহাড়ে আরো 10 দিন বিলম্বিত করেন। ফলে তাঁর জাতির লোকেরা বলতে থাকে মুসা ওয়াদার খেলাপ করেছেন এবং তারা বাছুর পূজায় জড়িত হয়। এছাড়াও ইমাম মাহদি ঠিক অমুক বছর অমুক তারিখে আবির্ভূত হবেন, এটা যদি খোদাদ্রোহী শক্তিগুলো জানতে পারে তাহলে এই মহান ইমামের ন্যায় বিচার সহ্য হবে না বলে তারা আগে থেকেই তাঁর মোকাবেলা করতে সর্বশক্তি নিয়োগ করবে ও এই কাজের জন্য সুসংগঠিত হতে থাকবে। তবে এটা স্পষ্ট, পবিত্র কোরআনে উল্লেখিত খোদাই প্রতিশ্রুতি অনুযায়ী শেষ জামানায় বিশ্বের নেতৃত্ব থাকবে খোদাভীরু, সৎকর্মশীল ও যোগ্য ব্যক্তিদের হাতে, আর তাদের নেতৃত্ব দেবেন ইমাম মাহদি আলাইহিসসালাম।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যুগে নানা সরকার বা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে সমান অধিকার, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার নামে, কিন্তু এই সব সরকার সফল হয়নি, বরং অনেক ক্ষেত্রে এসব স্লোগানের ঠিক বিপরীত কাজ করেছে। ইমাম মাহদি দীর্ঘ অনুপস্থিতির জন্য এ ধরনের পরিস্থিতিও অনেকটা দায়ী। রাষ্ট্রীয় ক্ষমতার আকাঙ্ক্ষী সব দল বা গোষ্ঠী কিংবা জাতিই ইমাম মাহদির বিশ্বরাষ্ট্র ও বিশ্ব বিপ্লব সাধনের আগে ক্ষমতার স্বাদ পাবে, কিন্তু পরিপূর্ণ ন্যায় বিচার ও দারিদ্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ব্যর্থ হবে। ফলে এইসব দল, গোষ্ঠী ও জাতি একথা বলার আর সুযোগ পাবে না যে আমাদেরকে যদি সুযোগ দেয়া হতো তাহলে আমরাও ইমাম মাহদির প্রতিষ্ঠা করা সরকারের মতোই সব ক্ষেত্রে সাফল্য লাভকারী সরকার প্রতিষ্ঠা করতে পারতাম। পবিত্র কোরআনের সূরা কাসাসে মহান আল্লাহ বলেছেন, সফল বা সুপরিণতি কেবল খোদাভীরু তথা সংযমিতের জন্যই নির্ধারিত। মোট কথা, ইমাম মাহদির বিশ্ব বিপ্লব কখন ঘটবে ও কখন তিনি আসবেন তার সুনির্দিষ্ট সময় ও তারিখ কেবল মহান আল্লাহই জানেন।
তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদী আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। স্মরণীয় আলেম ও আধ্যাত্মিক সাধক আয়াতুল্লাহ বাহজাদ রহমতুল্লাহ আলাইয়ের শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। তাকে সমসাময়িক যুগের বিজ্ঞ ফকিহ বা ইসলামী আইনবিদ ও বহুমুখী প্রতিভাধর আলেমদের মধ্যে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক পূর্ণতার দিক থেকেও একজন শীর্ষস্থানীয় তারকা বলে মনে করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের আদর্শের গভীর অনুরাগী আয়াতুল্লাহ বাহজাতের অসাধারণ খোদাভীতি এবং আত্মশুদ্ধি ও খোদামুখী আধ্যাত্মিক সাধনার চর্চা তাকে দিয়েছিল এইসব ক্ষেত্রে এক অনন্য শিক্ষকের মর্যাদা। আত্মসংশোধন ছাড়া যে সমাজকে বা অন্যদের সংশোধন করা সম্ভব নয় তার উপর বিশেষভাবে জোর দিতেন আয়াতুল্লাহ বাহজাত। তার মধ্যে খোদাভীতি ও খোদাপ্রেম ছিল এতই প্রবল যে নামাজের জামায়াতের ইমামতি করার সময়ও তিনি চেপে রাখতে পারতেন না অন্তরের গভীর থেকে গুমড়ে ওঠা কান্না।
মহান আল্লাহর মনোনীত নেতাদের অনুপস্থিতিতে যোগ্য আলেমরাই হলেন মুসলমানদের হৃদয়ের চিকিৎসক ও তাদের অন্তরের রাজা। তারা মহান আল্লাহর প্রতি আন্তরিক বলেই মানুষের অন্তরেও তাঁদের প্রতি শ্রদ্ধা স্বতঃস্ফূর্তভাবেই জেগে ওঠে। মরহুম আয়াতুল্লাহ বাহজাদের ক্ষেত্রেও এই সত্য অত্যন্ত প্রজ্জ্বল হয়ে আছে। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা ইমান আনে এবং সৎ কর্ম সম্পাদন করে তাদের জন্য দয়াময় আল্লাহ মানুষের হৃদয়ে ভালোবাসা জাগিয়ে দেবেন। আয়াতুল্লাহ মুহাম্মদ তাকি বাহজাতের জন্ম হয়েছিল 1916 সালে উত্তর ইরানের ফুমেন শহরের এক ধার্মিক পরিবারে। 16 বছর বয়সে তিনি স্নেহময়ী মাকে হারান। পিতা মাহমুদ বাহজাত কারবালাই ছিলেন একজন সৎ সমাজসেবক ও ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের, বিশেষ করে শহীদদের নেতা ইমাম হুসাইন আলাইহিসাল্লামের শানে প্রশংসাসূচক ও শোক গীতির চর্চা করতেন।
শৈশবেই জ্ঞান পিপাসু বাহজাতের মধ্যে ফুটে উঠেছিল ধার্মিকতা ও জ্ঞান প্রতিভার নানা চিহ্ন। নিজ ঘরেই প্রাথমিক শিক্ষা সমাপনের পর তিনি একই শহরে অর্থাৎ ফুমেন শহরেই ধর্মীয় শিক্ষাচর্চা শুরু করেন। 14 বছর বয়সে তিনি ইরাকের পবিত্র কারবালা শহরে যান এবং সেখানে প্রায় 4 বছর থাকেন। এ সময় তিনি আত্মশুদ্ধির চর্চায় নিয়োজিত হন। একই সময়ে তিনি ইরাকের কয়েকজন বড় আলেমের কাছে ধর্মীয় আইনের মূল নীতি বা ওসুল ও ফিকাহ বা ধর্মীয় আইন বিষয়ে ব্যাপক পড়াশোনা শুরু করেন। জ্ঞানপিপাসু বাহজাত কেবল উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভের জন্যই আকুল ছিলেন না, উচ্চতর মানবীয় গুণ অর্জনের লক্ষ্যে আল্লাহর ওলিদের সাহচর্য লাভের জন্য তিনি ব্যাকুল ছিলেন। নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের প্রখ্যাত শিক্ষকদের কাছ থেকে তালিম নেয়ার জন্য তিনি 18 বছর বয়সে ইরাকের পবিত্র নাজাফ শহরে যান। এখানে তিনি প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও আলেম আয়াতুল্লাহ সৈয়দ আলী কাজী তাবাতাবাই রহমতুল্লাহ আলাইহের সাগরে ধন। আয়াতুল্লাহ কাজী এই উৎসাহী ছাত্রকে বিশেষ যত্ন নিয়ে তালিম দিতে থাকেন, ফলে খুব শিগগিরই মোহাম্মদ তাকি বাহজাত ইরফান বা আধ্যাত্মিক সাধনার এক উচ্চ পর্যায়ে পৌঁছে যান।
ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার এক উচ্চ পর্যায়ে শেষ করার পর মোহাম্মদ তাকি বাহজাত 1945 সালে ইরানে ফিরে এসে পবিত্র কোম শহরে বসবাস করতে থাকেন। এখানে তিনি প্রখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ বোরোজেরদি সহ কয়েকজন বড় আলেমের কাছ থেকে শিক্ষা নিতে থাকেন। এরপর আয়াতুল্লাহ বাহজাত নিজেও ফেকা ও উসুল বিষয়ে শিক্ষকতায় নিয়োজিত হন। তিনি গড়ে তোলেন অনেক সুযোগ্য আলেম। মৃত্যুর আগ পর্যন্ত আয়াতুল্লাহ বাহজাত উচ্চতর ধর্মীয় শিক্ষাদানের পেশায় নিয়োজিত ছিলেন। আত্মিক উন্নয়নের লক্ষ্যে কুপ্রবৃত্তির সঙ্গে যথা নফসের বিচিত্র খায়েশগুলোর সঙ্গে যে জিহাদ, সেই বড় জিহাদে জয়ী হওয়ার জন্যে অবিরাম প্রচেষ্টা ও সাধনা জরুরি বলে উল্লেখ করতেন আয়াতুল্লাহ বাহজাত। আত্মিক পরিশুদ্ধি ছাড়া কেবলই জ্ঞান অর্জনকে তিনি ভয়ানক বিপজ্জনক বলে মনে করতেন। এ দুটি দিককে সমান তালে এগিয়ে নেওয়ার ওপর জোর দিতেন তিনি।
নিখাদ ও আন্তরিক খোদাপ্রেমের পথিক হিসেবে ধন সম্পদ, পদমর্যাদা, খ্যাতি ও দুনিয়ার অন্যান্য আকর্ষণকে এড়িয়ে চলতেন আয়াতুল্লাহ বাহজাত। পার্থিব আকর্ষণগুলোর ভেতরকার কদর্যতা ও ক্ষতির দিকগুলোকে হৃদয়ের চোখ দিয়ে দেখতে পেতেন তিনি। বিনম্রতা, অল্পে তুষ্টি ও সহজ সরল জীবন ছিল তার ভূষণ। নিয়মিত নফল ইবাদত, অত্যধিক জিকির ও রাত জেগে ইবাদত করা ছিল এই আধ্যাত্মিক সাধকের কয়েকটি অসাধারণ অনুকরণীয় বৈশিষ্ট্য। আয়াতুল্লাহ বাহজাত রহমতুল্লাহ আলাই ইস্তিহাদ বা ইসলামী আইন বিষয়ে গবেষণার ভিত্তিতে মতামত দেওয়ার ক্ষেত্রে সর্বজন স্বীকৃত ব্যাপক যোগ্যতা ও সুনাম অর্জন করা সত্ত্বেও ততদিন পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে তার মতামত কোনো বইয়ে তুলে ধরার অনুমতি দেননি, যতদিন তার চেয়েও বয়স্ক এবং তার দৃষ্টিতে বেশি অভিজ্ঞ মুস্তাহিদরা কোম শহরে উপস্থিত ছিলেন। এমনকি যেসব মজলিস বা সভা তার উদ্যোগে অনুষ্ঠিত হতো, সেসব সভায় তার নাম তুলে ধরা বা তার সম্পর্কে প্রশংসাসূচক কিছু বলতেও তিনি বক্তাদের নিষেধ করতেন।
আয়াতুল্লাহ বাহজাত রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের অবস্থার উন্নতির ব্যাপারে সচেতন ছিলেন এবং ইসলামী জাগরণের জন্য উৎসাহ দিতেন ও শত্রুদের উপর নির্ভর করা বা তাদের উপর বিশ্বাস রাখার ব্যাপারে সতর্ক করে দিতেন। ইসলামী ঐক্যের উপর ব্যাপক জোর দিতেন এবং অনৈক্যের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করতেন। আয়াতুল্লাহ বাহজাত রহমতুল্লাহ আলাইহির উপদেশ ও বক্তব্য সত্য সন্ধানী যুব সমাজকে আকৃষ্ট করত। তিনি তাদের বলতেন,
বয়স্ক ও কম বয়স্ক সবারই এটা জানা উচিত যে আল্লাহর দাসত্ব করার মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন ও পারলৌকিক মুক্তি আর সৌভাগ্য। আর দাসত্ব বা বন্দেগীর জন্য দরকার হল পাপ বর্জন। চিন্তাগত ও কর্মগত পাপ দুটি বর্জন করতে হবে। যা জানি তা যেন আমল করি, আর যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে স্পষ্ট জ্ঞান অর্জন না করা পর্যন্ত সতর্ক থাকতে হবে। মানুষের মধ্যে এই প্রতিজ্ঞা যখন দৃঢ় ও স্থায়ী হবে, তখন আল্লাহ তাকে সাহায্য করবেন ও সফল করবেন।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনা নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের নিরাপত্তা নিয়ে পাশ্চাত্যের প্রচারণা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির অনন্য সাধারণ নেতৃত্ব সম্পর্কে খানিকটা কথা বলব। আমরা একথা তুলে ধরার চেষ্টা করব যে এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা ভেঙে চুড়ে পৃথিবী জুড়ে এখন বহু মেরুকেন্দ্রিক যে বিশ্বব্যবস্থা গড়ে উঠছে, সে সম্পর্কে আয়াতুল্লাহ খামেনির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি।
তিন দশক আগে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন পশ্চিমা চিন্তাবিদরা গর্ব করে একথা বলে বেড়াতেন যে এখন থেকে বিশ্বব্যাপী পুঁজিবাদী ব্যবস্থা চালু হবে এবং তা ঠেকিয়ে রাখার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। কিন্তু তাদের সে ভবিষ্যৎবাণী ব্যর্থ করে দিয়ে বিশ্বের সার্বিক পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যে এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এখন বহু মেরুকেন্দ্রিকতার দিকে ধাবিত হচ্ছে, যা সবার কাছে স্পষ্ট। আজ বিশ্ব অঙ্গনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী এখন থেকে এক দশক আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা এখন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। বিশ্বে একটি বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে, যার ফলাফল আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করবে। আমাদেরকে এই পরিবর্তনের উপর গভীর নজর রাখতে হবে এবং তাতে ভূমিকা পালন করতে হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান তার সর্বোচ্চ নেতার সে ভবিষ্যৎবাণী মেনে চলেছে বলেই আজ পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যে বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার কথা বলা হচ্ছে, ইরান তার একটি মেরু হিসেবে গণ্য হতে পেরেছে। ইরান এখন পাশ্চাত্যের চিন্তাগত আদর্শ ও সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে একবিংশ শতাব্দীর মানুষের জন্য নতুন কিছু বক্তব্য পেশ করতে পারছে। জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন স্থায়ী প্রতিনিধি জন বোল্টন জাতিসংঘে দেওয়ার ভাষণে দাবি করেছিলেন, ইরানের ইসলামী বিপ্লবকে ৪০ বছর পূর্তি পর্যন্ত যেতে দেয়া উচিত হবে না। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বিপ্লবের ৪০তম বার্ষিকীতে পরবর্তী ৪০ বছরের কর্মসূচি ঘোষণা করেন। সর্বোচ্চ নেতার এ সংক্রান্ত ভাষণের একাংশে বলা হয়েছে,
ইরানি জাতির জমকালো বিপ্লব ছিল আধুনিক যুগের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি জনসংশ্লিষ্ট বিপ্লব। এটি একমাত্র বিপ্লব যা তার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে কোনো আপোষ করা ছাড়াই ৪০তম বর্ষপূর্তি উদযাপন করেছে এবং শত্রুর সব ষড়যন্ত্র নস্যাৎ করে পরবর্তী ৪০ বছরে পদার্পণ করেছে। ইরানের যে প্রজন্ম বিপ্লব করেছে এবং বর্তমানে যে প্রজন্ম পরবর্তী ৪০ বছরে বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছে, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে এই বিপ্লবের মাধ্যমে ইরানের বুকে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তার অন্তর্ধানের পর ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই নয়া ইসলামী সভ্যতা গড়ে তোলাকে এই বিপ্লবের লক্ষ্য হিসেবে স্থির করেন। তার মতে ইসলামী সভ্যতার অর্থ হল ইসলাম থেকে মতাদর্শ গ্রহণ করে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের ছায়াতলে তা বাস্তবায়ন করা।
মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা একটি বিশাল কাজ। মুসলিম জাতিগুলো একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হামলা করা থেকে বিরত থেকে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারে, অথবা তারও ঊর্ধ্বে উঠে মুসলমানদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আত্মরক্ষার কাজে পরস্পরকে সাহায্য করার মাধ্যমেও নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারে। আবার জ্ঞান, বিজ্ঞান ও অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করার কাজে পরস্পরকে সাহায্য করার মাধ্যমে একটি নয়া ইসলামী সভ্যতা গড়ে তুলেও মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি শক্তিশালী করা সম্ভব। আয়াতুল্লাহিল আজমা খামেনি এ তৃতীয় ধরনের ঐক্য প্রতিষ্ঠা করতে চান। ইরানে ২০২২ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঐক্য সপ্তাহের সম্মেলনে সর্বোচ্চ নেতা তাঁর ভাষণে বলেন,
বর্তমানে প্রতিদিনই একথা আগের চেয়ে আরো বেশি স্পষ্ট হচ্ছে যে বিশ্বের রাজনৈতিক ভারসাম্য প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে সবাই প্রত্যাখ্যান করেছে এবং ধীরে ধীরে আরো বেশি প্রত্যাখ্যাত হচ্ছে। আপনারা প্রায়ই বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের মুখে এমন কথা বলতে শুনবেন যে তারা এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পছন্দ করেন না। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে, আর এই পরিবর্তনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। মুসলিম বিশ্ব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে এক শর্তে, নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা, সেই সঙ্গে আমেরিকা, ইহুদিবাদ ইসরায়েল ও তাদের মিত্রদের অনুসরণ ও অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে।
২০০৮ সালে আমেরিকার কার্নেগি ইনস্টিটিউট থেকে ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এটি শুরুতে বলা হয়, বিশ্বে বহু কম রাজনীতিবিদ আছেন যারা আয়াতুল্লাহ খামেনির মতো বিশ্ব পরিস্থিতি সম্পর্কে এত গভীর জ্ঞান রাখেন। অথচ একই সঙ্গে এমন নেতা খুব কমই পাওয়া যাবে যিনি বিশ্ববাসীর সামনে তাঁর মতো এতটা অপরিচিত রয়ে গেছেন। পশ্চিমা দেশগুলোর বহু ইনস্টিটিউট ও গবেষণা প্রতিষ্ঠান ইরানের সর্বোচ্চ নেতার সহজ সরল জীবনযাপন নিয়েও গবেষণা করেছে। প্রকৃতপক্ষে বিশ্বের অন্য কোনো রাজনীতিবিদ তো দূরের কথা, বহু ধর্মীয় নেতাও তাঁর মতো সাদা শীতে জীবনযাপন করেন না। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদরা তার সঙ্গে সাক্ষাৎ করতে এমন একটি কক্ষে প্রবেশ করেন যেটি কোনো প্রাসাদ নয় এবং যাতে কোনো দামি কার্পেটও বিছানো নেই। তাঁর সঙ্গে সাক্ষাতের সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ মানের চেয়ার ও সোফা সেটে বসে কথা বলেন।
২০২২ সালে ইরানে যে দাঙ্গা চাপিয়ে দেওয়া হয়েছিল তার একটি লক্ষ্য ছিল ইরানের বেলায়েতে ফকিহ শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এবং আয়াতুল্লাহ খামেনেইকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা। বিশ্লেষকদের মতে মুসলিম বিশ্বের জন্য পশ্চিমাদের মতো করে নেতা তৈরি করতে ব্যর্থ হওয়ার কারণেই পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। একপাক্ষিক বিশ্ব ব্যবস্থা ও সাম্রাজ্যবাদ বিরোধী নীতি প্রণয়নে আয়াতুল্লাহ খামেনেয়ির সক্ষমতা এবং তার পক্ষ থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক পশ্চিমাদের আতঙ্কিত করে তুলেছে।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։